অলির শোভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। দূর এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই সঙ্গ দিচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, এই অনুষ্ঠানে আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আক্তার কাদেরি দামত বরকাত আলিয়ার প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান মাদানী মুদাকারার কিছু বিষয়বস্তু নিয়ে আমরা আলোকপাত করে থাকি। আজকেরও কিছু জীবন ঘনিষ্ঠ বিষয়বস্তু আমরা হাতে নিয়েছি। ইনশাআল্লাহ তাআলা আশা করছি আজকের অনুষ্ঠানে আমরা খুবই উপকৃত হব, কিন্তু মনোযোগ সহকারে আমাদের ভালো ভালো নিয়াজ সহকারে দেখা উচিত। কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। আমরা নিয়ত করি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে। শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান আমরা দেখব ইনশাআল্লাহ। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। পাশাপাশি যখনই সাল্লু আলাল হাবিব বলা হবে, তখন যে কোনো একটি দুরুদ শরীফ আমরা পাঠ করে নেব। কেননা দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। নবী রহমত শফি উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করো, কারণ তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার জন্য আজকের আমাদের সাথে যথারীতি উপস্থিত হয়েছেন আমাদের মুনাওয়ার ভাই, ইনশাআল্লাহ তাআলা জ্ঞান গর্ব আলোচনা আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয়টি নিয়ে আমরা শুরুতেই আলোকপাত করতে চাই আর তা হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমাদের এর মধ্যে আপনার এলাকার মধ্যে যখন বন্যা চলে আসে, যেমন কিছুদিন পূর্বেই আমাদের সিলেটের মধ্যে যে বন্যা হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছি যে মুসল্লি কেরাম পানির মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করছে, কিন্তু যখন অনেক পানি হয়ে যায় মসজিদে আসার কোনো সুযোগ সেরকম থাকে না, তো তখন দেখা যায় যে মসজিদ ছেড়ে, এলাকা ছেড়ে যে সকল মানুষজন থাকে তখন তারা উপকূল এলাকায় চলে আসে, তখন মসজিদ কিন্তু ওখানে ওইভাবে থেকে যায়, অথবা অন্য কোনো ফর এক্সাম্পল এমন একটা জায়গাতে, এমন একটা স্থানের মধ্যে মসজিদ তৈরি হলো, সেখানে লোকাবল এখন নেই, লোকজন ওখানে থাকে না। তো এখন এই মুহূর্তে তখন করণীয় কী, যখন এলাকার মানুষ চলে আসে তো এর হুকুম কী হবে? আমাদের এটা আসলে, যেহেতু আমাদের বাংলাদেশও দুর্যোগপূর্ণ আবহাওয়া হতেই থাকে, বিভিন্ন জায়গায় প্লাবিত হতে থাকে, বন্যা হয়ে থাকে, সেহেতু আমাদের এটা জানাও অত্যন্ত জরুরি। আমি ইসনাদের কাছে প্রশ্ন আসছিল।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাস্তবপক্ষে প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে অনেক সময় অনেক এলাকা পরীক্ষার সম্মুখীন হয়। যে প্রশ্ন এসেছিল, ছবিও দেখানো হয়েছিল, আপনি তো বাংলাদেশের প্রেক্ষাপট বললেন, পাশাপাশি দেখা যায় যে সকল দেশগুলোতে বরফ পড়ে থাকে, তুষারপাত হয়, তো ওইসব জায়গার মধ্যে মাঝে মধ্যে এমন পরিস্থিতি বিরাজ করে,
ভিতরে যাওয়া কঠিন,
মানুষের আবাস যে বসবাস করবে সেটা উপযোগী থাকে না, তখন মানুষ সেখান থেকে চলে যায়, চলে যায় এমন কোনো জায়গার মধ্যে যেখানে বসবাস করা যায়, তো দেখা যায় তারা তাদের মাল সামান নিয়ে চলে গেল, ঘর বন্যায় হোক বা বরফে ঢেকে গেল, যেভাবে ক্ষতিগ্রস্ত হলো তারা চলে যায়। তো চলে যাওয়ার পরে মসজিদ ফাঁকা থেকে যায়, বা মসজিদও দেখা যায় যে দুর্যোগের কারণে
পানি উঠে গেছে, বরফ পড়ে গেছে,
বরফে ঢেকে গেছে ইত্যাদি। তো আমাদের দাওয়াত ইসলাম একটি মাদানী কাফের একটা জায়গায় গিয়েছিল, সেখানে গিয়ে তারা যখন মানুষ চলে গেল, তারা সেখানে নামাজ পড়লো এবং নামাজ পড়া অবস্থায় প্রশ্নটা করেছিল যে এই এটা আবাদ করার বা এইভাবে নামাজ কন্টিনিউ রাখার যে শরিয়াতের বিষয়টাকে, আমির উল সনদ বিভিন্ন প্রেক্ষাপটে মাদানী ভুল দিয়েছেন, যার সারাংশ এটাই যে মসজিদ আল্লাহ তাআলার ঘর, এটাকে আবাদ করতে হবে অবশ্যই, কিন্তু ব্যক্তিদের দায়িত্ব ওইটা ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত তারা সেই মসজিদের আশেপাশে সমাজবদ্ধভাবে থাকবে।
জি,
তখন তাদের সামাজিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, শরীয়তের দৃষ্টিকোণ থেকে দায়িত্ব যেটাই বলেন না কেন, সেটা তাদের উপর বর্তায়,
তার উপর বর্তাবে।
আর যখনই মানুষ ওখানে থাকে না, অন্য জায়গায় চলে যায়, তখন সেটার দায়িত্ব তাদের না। হ্যাঁ, অন্তর কাঁদে মসজিদকে আবাদ করার জন্য। তো যদিও এই ধরনের প্রতিকূল অবস্থার মধ্যে আমরা অনেক সময় দেখেছি বন্যার মধ্যে বা নদী ভাঙনে মাটি ভেঙে মসজিদ পানিতে চলে গেছে, তো ইমামরা গেলেন আবেগে বশবর্তী হয়ে সেখানে নামাজ আদায় করেছে, আজান দিয়েছে, এটা ইমাম মুয়াজ্জিনদের অন্তর কাঁদে যে এতদিন খেদমত করেছে,
মহাব্বতের
মহাব্বতের ভালোবাসা
দিনের প্রতি, নামাজের প্রতি, মসজিদের প্রতি।
তো এই ক্ষেত্রে দেখা যায় যে যদি কারো সম্ভব হয় তাহলে তো অবশ্যই আবাদ করা উচিত, অন্যথায় সেখান থেকে যদি চলে যায় তার এটা দায়িত্ব থাকে না।
মাশাআল্লাহ। এছাড়াও দেখবেন যে যারা মসজিদের জন্য খিদমত করবেন তাদের ব্যাপারে তো সুবহানাল্লাহ সুসংবাদ রয়েছে, কিয়ামতের দিন তাদের জন্য আলিশান অবস্থা, মসজিদ তাদেরকে ছেড়ে জান্নাতে যাবে না, কারণ দুনিয়ার সকল মসজিদে জান্নাতে যাবে,
প্রত্যেক সিজদাকারীর জন্য সেখানে আল্লাহ আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে,
সুপারিশ হবে। হাকিকি সিজদাকারী হতে হবে আমাদেরকে ইখলাসের সাথে, এবং কায়মানো বাক্যে আমাদেরকে সিজদারত অবস্থায় থাকতে হবে আল্লাহ পাকের দরবারে, পাশাপাশি আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়তে মাসাজিদ সমূহের খিদমতের আঞ্জাম দেয়া। আমাদের সমাজের মধ্যে আল্লাহ একবার কবিরা বলাই বাহুল্য যে মসজিদের মধ্যে যে অবস্থা হয়ে যায়। মাসাজিদ রিলেটেড একটা আরেকটা প্রশ্ন এসেছিল, সেটা আমরা নিয়ে নেই পাশাপাশি, এর সাথে অনেকগুলো কাজ চলে আসবে। তা হচ্ছে যে অনেক সময় দেখা যায় মসজিদের বাইরে অথবা ঈদগাহতে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়। এখন আপনার মুসল্লিরা অথবা মসজিদ কমিটি মনে করে যে এত টাকা দিয়ে সাউন্ড সিস্টেম এনে কি দরকার, মাইক এনে কি দরকার, চারটা মাইক মসজিদে রয়েছে, এগুলো বাইরে বের করে ফেললেই, সেটটা বাইরে বের করে ফেললেই তো মানে টাকাটা বেঁচে যায়। তো এক্ষেত্রে কি হুকুম হবে?
এখানে আর একটু অ্যাড করি প্রশ্নের মধ্যে, সেটা হলো যে বেশিরভাগ এলাকায় দেখা যায় ওয়াজ মাহফিল হয় বা ওলামায়ে কেরাম চলে আসলো, দেখা যায় এক্সট্রা আয়োজন না করে মসজিদে যেই মাইক বা সাউন্ড সিস্টেম আছে
সেটাই ব্যবহার করে
কাজ ছেড়ে নেয়। বা আপনি যেটা বললেন, বা এখানে পোস্টের মধ্যে আরো একটি অংশ এসেছিল যে অনেক সময় রাজনৈতিক কোনো অনুষ্ঠান হয়, কোথাও কোথাও দেখা যায় যে তারা প্রভাবের কারণে তারা এই কাজটা করে নেয়, আসলে সেই মাসাইল কি এটা তাদেরও তো অবগত হওয়ার ইচ্ছা হয়তো থাকে না, বা কেউ যদি জানাতে চায় তার হয়তো বা সিচুয়েশন থাকে না। তো যাই হোক, সার্বিকভাবে মসজিদের জিনিস যেটা মসজিদের জন্য খাস বিশেষভাবে, সেগুলো বাইরে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে ব্যবহার করে এটা সম্পূর্ণরূপে নিষেধ। আচ্ছা, এখন কথা হলো যদি কোনো এলাকার মধ্যে এটা প্রভাব থাকে, উর্ফ থাকে, প্রচলিত যে নিয়ম থাকে যে মসজিদের মাইক দিয়ে বাচ্চাদের টিকা দেবে সেটা এলানো হচ্ছে, মসজিদের মাইক দিয়ে গ্রামে যদি কোনো সামাজিক কোনো কাজ এমন আছে যেটা জনকল্যাণমূলক সেটা প্রচার করা হয়, মানুষ মারা গেলে সেটা প্রচার করা হয় ইত্যাদি ইত্যাদি, যদি কোনো এলাকার মধ্যে প্রচলন বানানো না পূর্ব থেকে আছে এবং এটা কেউ মনে করে না, যখন টাকা দেয় মানুষের একটা অন্তর্নিহিত ইচ্ছা থাকে যে এই মাইকটা দিলাম
এই কাজের
মধ্যে এই সামাজের সকল কাজগুলি থাকবে, তো যদি এভাবে হয়, সুন্নি ওলামায়ে কেরাম আসলো, আলিম ওলাম আসলো, তারা তাকরির করবে, বয়ান করবে, তো এগুলো দিয়ে, তো নর্মালি যদি এইভাবে প্রচলিত থাকে তো সেটার অনুমতি, অন্যথায় যে জায়গার মধ্যে এটা প্রচলন নেই সেইখানে এই ধরনের কাজের কোনো অনুমতি হবে না।
এখানে কিন্তু সমস্যা হচ্ছে আরেকটা মনে হয়, তা হচ্ছে যে সমাজে কিছু কিছু মাথা মোটা টাইপের মানুষ থাকে, মানে নিজে যা বুঝে ওইটাই আপনার হাঁটু দিয়ে ঠেলতে হবে, আপনি ইসলামী শরিয়া আমাকে কি বলেছে এই ব্যাপারে, মুফতিনি কেরাম আমাদেরকে কি বলেন,
প্রতিটা কাজ ইসলাম কি বলে আমার কাজের ক্ষেত্রে সেটা তালাশ করা ছেড়ে দেবে, খোঁজা ছেড়ে দেবে, তখন তার খেয়াল খুশিকে সে ইসলাম বানিয়ে নেবে, তার মাথার মধ্যে আকলের মধ্যে যা আসতেছে সেটাই ইসলাম। অথচ এটা মাসআলা মাসের কি আছে আদৌ সেটা খেয়াল করে না,
খেয়াল করে।
এমন অনেক মসজিদ আছে যে টাইল লাগানো হলো, এখন এটা মডেল চেঞ্জ, আমার নতুন লাগানো,
নতুন
আমাদের টাকা কম আছে নাকি, তাহলে শোন করলেই চলে আসবে।
এসি চেঞ্জ করো, এক বছর হয়নি এখন,
তো নতুন ব্র্যান্ড,
নতুন ব্র্যান্ড নিতে
তো এই যে এইগুলো পরিবর্তন করার শরীয়ত অনুমতি দেয় কিনা, এগুলো মাসালা দানা কিন্তু কোনো ইনে ওই পাশের মসজিদের মধ্যে ওই ব্র্যান্ডের টাইলস লাগানো হয়েছে, আমাদের এখন
লাগাতে হবে।
অথচ যদি যেটা লাগানো আছে সেটা যদি পর্যাপ্ত এবং ভালো থাকে তাহলে সেটা ভাঙার কোনো অনুমতি নেই। এখন এই মাসালা কে বুঝাবে তাদেরকে? প্রতিযোগিতা, তো প্রতিযোগিতার মাধ্যমে যদি কেউ আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করতে না পারে তো সেই প্রতিযোগিতা আমাকে জাহান্নামে নিয়ে যাবে।
আল্লাহ,
তো এই যে বিষয়গুলো, আমার এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব না, এখানে টাকা পয়সার বিষয় না, এখানে ইসলাম কি বলে সেই বিষয়টা,
জি,
তো সেই বিষয়টার দিকে আমাদের নজর রাখতে হবে প্রত্যেকটি কাজে।
জি, এখানে মূলত একটি জিনিস হচ্ছে আপনার কমিটির লোক যারা থাকে, কমিটির লোক যারা বিশেষ করে এখানে থাকে, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো আপনার সৃষ্টি হয়, ক্রিয়েট হয় যে এটা এরকম না এরকম, এরকম করলে কি, আরে মৌলবীরা এরকম বলেই থাকে, এদের পকেটে শুধু মাসালাই থাকে, এরকমের অনেক ধরনের কথা সমাজের মধ্যে আমরা শুনে থাকি। তো এই ধরনের আমাদের আপনার সমস্যাবলী থেকে আমাদেরকে বিরত থাকা উচিত, আমাদের বাঁচা উচিত। এবং দ্বিতীয়ত আর হচ্ছে যে দেখুন, মসজিদের মাইক আপনি বাইরে নিয়ে আসবেন, সেখানে আলোচনা সভা করবেন অথবা মিলাদ মাহফিল করবেন, ভালো কাজ, কিন্তু এটার প্রচলন আমাদের সমাজের মধ্যে থাকতে হবে। এরকম প্রচলন হয়তো আমাদের সমাজে নেই যে মসজিদের মাইককে বাইরে নিয়ে আসা। সেহেতু মুফতিনে কেরাম এটাই আমাদেরকে হুকুম করেন, যদি শরঈ ভাবে ই থাকে, এটা প্রচলন থাকে এলাকার মধ্যে, তাহলে সেই কাজটা করা যেতে পারে। প্রচলন নেই আপনি কাজ করবেন সেটা তো হয় না। তো সেহেতু মসজিদ কমিটি যারা হন, এখন তো অধিকাংশ মসজিদে কমিটি যারা রয়েছেন তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান কতটুকু রয়েছে তাও ই করা দরকার। আর মনোয়ার ভাই যে কথাটা বলেছেন, এখান থেকে আমি একটু ইঙ্গিত দিব যে দেখুন, সমাজের মধ্যে টাইলস চেঞ্জ করতে হবে অথবা মসজিদ এসি করতে হবে, খুব ভালো কথা, কিন্তু ইমাম সাহেবের বেতন কত টাকা এটা কখনো ভাবছেন? আপনি লক্ষাধিক টাকা, লক্ষ লক্ষ টাকা মসজিদের পিছনে ব্যয় করছেন, করা ভালো এটা, কারণ আপনি টাইলস লাগিয়েছেন, মার্বেল লাগান, কেউ নিষেধ করেনি, কিন্তু ইমাম সাহেবের বেতন সেই 5,000-5,000ই রয়ে গেছে, তার দিকে কেউ একটু চিন্তাও করে না যে বেচারা কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে ই করবে। এই যে এখন আপনার সমাজের মধ্যে, আমি যেহেতু মসজিদ নিয়ে কথা বলছে আমাদের ফিল্ড এটা, যদিও আমি কোনো মসজিদের ইমাম না, মনোয়ার ভাই হয়তো মসজিদের কোনো ইমাম না, তারপরেও ধর্মীয় লাইন যেহেতু আমাদের বলতেই হয় কথা। আপনি দেখুন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা দেখুন, প্রত্যেকটা পণ্যের দাম বেড়েছে, প্রত্যেকটা আপনার জিনিসের দাম বেড়েছে, আপনার মজদুরিও বেড়েছে, মজদুরিও বেড়েছে, রিক্সা ভাড়া বেড়েছে, আপনার বাস ভাড়া বেড়েছে, লঞ্চ ভাড়া ভাড়া বেড়েছে, আপনি বিদ্যুৎ বিল তাও বেড়েছে, তেলের দাম বেড়েছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। এরপরে আপনার বিভিন্ন কোম্পানির যারা এমপ্লয়ি আছে তাদের স্যালারিও বেড়েছে। আপনি একটু চিন্তা করুন, আপনি আপনার একটু উপলব্ধি করতে বলবো আমি, বেশি কিছু না, যে আপনার যে মহল্লার মসজিদের ইমাম সাহেব তার বেতনকে আপনি বাড়িয়েছেন কিনা। সেই করোনাকালীন থেকেই কিন্তু ঊর্ধ্বগতি আমাদের সমাজের মধ্যে চলছে। আপনি আপনার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদিম, যারা মসজিদ রিলেটেড আপনার এলাকাকে আপনার মসজিদের মধ্যে 5 ওয়াক্ত আজান দেয়া, তার খিদমত করা এবং এর যে যাবতীয় কাজ আঞ্জাম তারা দিচ্ছেন, তাদের স্যালারিটা আপনারা বাড়িয়েছেন কিনা, এটা একটু চিন্তা করে দেখুন, উপলব্ধি করুন। যদি বাড়িয়ে না থাকেন তাহলে আমি ইলতেজা করব, মদানি অনুরোধ করব যে বাড়িয়ে দিন, বাড়িয়ে দিন, 10, 20 অথবা 100 ঘর মিলে আপনি তাকে চান্দা দিয়ে আপনি টাকা দিবেন। একার একা তো দিচ্ছেন না, কিন্তু আপনার কথার কারণে, আপনার এই কারণে আপনি মোবাইল বিল ইউজ করছেন, নেট বিল আপনি নিজেও ব্যবহার করছেন, আপনার ফ্যামিলিকেও দিচ্ছেন, আপনি ডিশ বিল দিচ্ছেন, আপনি ওয়াইফাই বিল দিচ্ছেন, মোবাইলে ডাটাও নিচ্ছেন আর ওয়াইফাই বিলও দিচ্ছেন, এক্সট্রা আরও অনেক খরচ রয়েছে যেগুলো বললে অনেক কিছু বলা যায়, কিন্তু যারা বুঝার তারা বুঝে যাবেন যে এক্সট্রা আমরা অনেক কিছু খরচ করি, কিন্তু এই মসজিদের ইমাম সাহেব যিনি রয়েছেন তার দিকে আমার কতটুকু খেয়াল রয়েছে, কতটুকু ধ্যান ও খেয়াল আমরা করে থাকি, তাদের কি অবস্থাটা সেটা আমরা দেখি কিনা। এখন ইমাম সাহেবের ভুল হলে তো ভুলটা ধরতে আমরা আমরা একদম সুবিধা, মানে ভুলটা ওয়ান শট ধরে ফেলি, কিন্তু এই বেচারা কিভাবে চলছে, তার ফ্যামিলি কিভাবে চলছে, কি খাচ্ছে না খাচ্ছে, এমনও ইমাম রয়েছে যে মহল্লা থেকে খাবার দিয়ে যায়, তো সেই খাবার দিয়ে স্বামী স্ত্রী মিলে আপনার খাবার খায়, নিজের ঘরে খাবার খুব কম পাকানো হয়, এমনও রয়েছে। আমরা তো এই ফিল্ডে অনেক ইমাম সাহেবের সাথে রাত যোগাযোগ রয়েছে, কথাবার্তা হয়, তাদের সুখ দুঃখ বলে। এই জন্য মাদানিচর বাংলার মাধ্যমে আমাদের যারা মসজিদ কমিটি বৃন্দ রয়েছেন তাদের খিদমতে আরজ করব, বিশেষ করে মাদ্রাসা রিলেটে যারা রয়েছেন তাদের খিদমতে আরজ করব। এসব ওস্তাদ সাহেবগণ এবং মসজিদে ইমাম খাদিম মুয়াজ্জিন সাহেবগণ যারা রয়েছেন তারাই আপনার মায়ের জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন, আপনার জন্য দোয়া করেন। আপনি হয়তো আপনার বাবার কবরের পাশে সপ্তাহে মাসে বছরেও যান কিনা সন্দেহ রয়েছে, কিন্তু ইমাম মসজিদে বসে আপনার পিতার জন্য, মায়ের জন্য, বাবার জন্য, যে মসজিদের পাশে গোরস্থানে যারা শাহিদ আছে তাদের জন্য ইমাম দোয়া করেন। কার খিদমত করবে না, কার খিদমত করবে বলে, তো তার স্যালারি বাড়ানো উচিত, তাকে দেওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। আমাদের একটু বিষয় অন্যদিকে চলে গেছে, যাই হোক, মসজিদ রিলেটিভ রিলেটিভ যেহেতু এই জন্য বলে দিলাম। আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ঋণ চাইলে দিতে পারি না, আপনার দেখা যায় কথা শোনায়, অনেক সময় দেখা যায়, এক্ষেত্রে করণীয় কি কি করা উচিত?
জি, আমির আল হোসেন বলেছেন যে নর্মালি তো ঋণ যদি নিতে যায়, চাইতে যায়, তা আমার মধ্যে কিন্তু একটা বিনয় ভাব কাজ করে, যে নম্রতা, করজোড়ে হাত জোর করা ইত্যাদি। তো অনেকের অবস্থা এমন যে ঋণও চাইতে গেল আবার তার দাপটে যে যে ঋণ দিবে সে বিপদে পড়ে যায়। যেমন এটাকে বলা হয় ডাকাতির মতোই,
জি,
ঠিক আছে, বা প্রকাশ্য ভাবে যে এত টাকা দেওয়া লাগবে ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এগুলো হলো আমাদের বর্তমান অসামাজিক কার্যকলাপের কারণে আমাদের কঠোরতার একটা বহিঃপ্রকাশ। আমাদের ঋণ অবশ্যই সামর্থ্য থাকলে দেওয়া উচিত, আর ঋণ যদি আমরা চাইতে যাই সেখানেও দেখতে হবে আমার প্রয়োজন কোনটা। আমার কি সন্তানদের বার্গার, পিজা ইত্যাদি খাওয়ানোর জন্য টাকা ঋণ প্রয়োজন, নাকি আমার চারটা ডাল ভাত খাওয়ার জন্য আমার কাছে টাকা নেই, এটা জন্য আমার টাকার প্রয়োজন? তো অতি প্রয়োজনে ইসলাম ঋণ আনার জন্য অনুমতি দেয়, কিন্তু নর্মালি বিলাসিতার জন্য নর্মালি ঋণ চাওয়া উচিত না। কেন, ঋণের বোঝা যতটাই ভারী হবে ততটাই মানুষের ব্যক্তি জীবন কিন্তু ক্ষতিগ্রস্ত হতে থাকে,
জি,
ভাবমূর্তি নষ্ট হতে থাকে। এই জন্য আমাদের উচিত যে ঋণ আমরা দেয়া নেয়া উভয় ক্ষেত্রে নম্রতা, ভদ্রতা, সওয়াব এ দিয়ে খেয়াল রাখবো। কিতাবে বর্ণিত আছে যে ঋণ যে দান করবে এটার সওয়াব 18 গুণ পর্যন্ত বৃদ্ধি করে,
কর্জে হাসান আছে,
কর্জে হাসান। তো এই জন্য যে বিষয়টা, নর্মালি একটা নেকি করবো আমরা কোরআনুল কারিমের ভাষ্য মতে 10 গুণ আল্লাহ সওয়াব বৃদ্ধি করে। তো ঋণের সওয়াব কিন্তু এর অধিক, যে কোনো লাভ না, তার ফসল থেকে উপকার পাবো, তার দোকানে গেলে নাস্তা খাওয়াবে, তার দোকানে গেলে দাম কমিয়ে রাখবে,
আমাকে সম্মান করবে,
দেখলে সম্মান করবে, সালাম দিবে, কোনো ধরনের
আমাকে দেখলে দাঁড়িয়ে যাবে।
শুধু আল্লাহর জন্য ঋণ দেওয়া, নবীর সুন্নতকে বাস্তবায়নের জন্য ঋণ দেওয়া, এই নিয়তে যারা ঋণ দিবে তখন ইনশাল্লাহ এটা দুনিয়া আখেরাতে কল্যাণের কাজ দেবে,
কল্যাণের কাজ। ঋণ দেওয়া উচিত, কর্জে হাসানা আমাদের দেওয়া উচিত, মুসলমান কষ্টে রয়েছেন, যাদের আছে তাদের দেওয়া উচিত।
মোবারক বৈশিষ্ট্য ছিল যে তিনিও ঋণ দিতেন, কিন্তু তিনি ঋণ দিয়ে এমন পরিমাণ ঋণ দিতেন যেটা যদি না পান তো সেটার প্রতি তার কোনো আফসোস থাকবে না, এই পরিমাণ ঋণ দিতেন। এখন দেখা যায় আমরা আবেগে বশবর্তী হয়ে এমন ঋণ দিলাম, পরে না পেলে অনেক কান্নাকাটি বা মানহানি করার মতো মন মানসিকতা সৃষ্টি হয়ে যায় মানুষকে বলি বেড়ানো। তো দেখতে হবে যে আমার সামর্থ্য যা আছে তার মধ্যে তাকে আমরা ঋণ দিব, এবং সেটা যদি কখনো না পাই যাতে বেশি কষ্ট না হয় সেদিকে আমরা খেয়াল রাখি,
খেয়াল রাখতে হবে। ভালো কথাই বলেছেন, এরকমটা হওয়াটা স্বাভাবিক, আমাদের উচিত এরকমটা করার। মাশাআল্লাহ, জিকির, দোয়া, দুরুদ, আরো অনেক কিছু আমরা পাঠ করে থাকি, অধ্যয়ন করে থাকি, এবং যে কাজগুলো আমরা করে থাকি, তো সেহেতু দেখা যায় যে যখন আমরা জিকির করি, জিকির করতে করতে করতে, অর্থাৎ তিলাওয়াত করতে 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 করতে, দুরূদ শরীফ পড়তে পড়তে আমার ঘুম চলে আসছে, অথবা আমি একটু কোমরকে সোজা করে আমি আমার তসবি তাহলিল গুলো আদায় করব। এক্ষেত্রে যখন আমি শুয়ে শুয়ে জিকির আজকার করব তখন আমার করণীয় কি, শুয়ে শুয়ে জিকির আজকার আমি করতে পারবো কিনা, করাটা আসলে কত?
সর্বাবস্থায় আল্লাহ পাকে স্মরণ করা উচিত। কিছু অপবিত্র জায়গা আছে, নির্ধারিত জায়গা আছে যেখানে আল্লাহকে স্মরণ করা বা ইবাদত করা, তাসবিহ তাহলিল করার কিছু নিষেধাজ্ঞা আছে বা কিছু নিয়ম নীতি আছে। এছাড়া সর্বক্ষণ অন্তরে তো আল্লাহকে স্মরণ বান্দা করেই থাকে। তো যদি শয়নরত অবস্থা, ঘুমানো অবস্থায় বা ঘুমিয়ে যায়নি, শুয়ে আছে, এই অবস্থা যদি কেউ যায় তেলাওয়াত করতে, জিকির আজকার করতে, তাসবিহ তাহলিল দুরুদ শরীফ যেটাই করতে চায়, তো বলা হয়েছে যে পাকে গুটিয়ে পাকে গুটিয়ে তারপরে সেটা করবে, এটাই আদব।
আমরা শিখে নিলাম আজকের, যারা শুয়ে শুয়ে একটু দুরূদ শরীফ পড়তে চান, অনেক মুরব্বী বাবাজিরা রয়েছেন তারা অনেকক্ষণ ধরে বসে থাকতে পারেন না, দুজন হয়ে বসতে পারেন না, হাঁটুতে ব্যথা হয়ে যায়, কোমরে ব্যথা হয়ে যায়, এখন তারা চাচ্ছেন যে ঘুম আসছে না, আপনি চাচ্ছেন যে একটু শুয়ে শুয়ে আল্লাহ পাকে জিকির করবেন, দুরুদে পাক পাঠ করবেন, তো তাদের উচিত একটু পাকে গুটিয়ে আদব সহকারে জিকির আজকার করা। ইনশাআল্লাহ তাআলা এর ফজিলত আমাদের নসিব হবে ইনশাআল্লাহ। মেহমান আসলে আমাদের কোনো উপকার হয় কিনা, অনেক ঘরের মধ্যে মেহমান আসলে আমরা এটাকে বোঝা মনে করি, অনেক সময় দেখা যায় তুচ্ছ তাচ্ছিল্য মনে করি, তো মেহমান আসলে তাদের কোনো মানে মেজবানে কোনো উপকার হয় কিনা, এবং যখন মেহমান চলে যায় তখন এই বিদায় দেওয়ার কোনো সিস্টেম অথবা সুন্নাত তরিকা আছে কিনা?
বর্তমান প্রেক্ষাপটে আমাদের অনেকগুলো কাজ যেটা পূর্বে ইসলামের মধ্যে ভালো হিসেবে স্বীকৃত প্রাপ্ত ছিল এখনো আছে, কিন্তু মানুষের বিভিন্ন ধরনের আচরণের কারণে যেগুলো উল্টো চিন্তা ভাবনা আমাদের চলে এসেছে, এগুলোর মধ্যে একটা যে মেহমানদারি করা।
আচ্ছা,
যে পূর্বে বুজুগানের দিন সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত যে মেহমানের অপেক্ষায় থাকবে, আর এখন অপেক্ষা হলো মেহমান আসলে তার চেহারা
কখন যাবে,
কেন যায় না,
যাবে কখন,
যাবে তো কখন, আসলো কেন, এই ধরনের চিন্তা ভাবনা
এতদিন
পরিবারের মধ্যে যেন একটা গোপন বৈঠক শুরু হয়ে যায়, কানাঘুষা শুরু হয়ে যায়। আল্লাহ হেফাজত করো,
আমিন।
মেহমান আসে বরকত রহমত নিয়ে, মেহমান তার নিজের রিজিক সে নিয়ে আসে,
আল্লাহ।
মেহমান কে যখনই খুশি করা হয় এবং তাকে যখনই খুশি মনে বিদায় করে দেয়া হয়, তখন এই মেজবানদের গুনাহের কাফফারা হয়ে যায়, গুনাহ নিয়ে যায়। তো এই বিষয়গুলো আছে এখন ইসলামের মধ্যে কিছু, এই মেহমানদারির বা মেহমান কতক্ষণ কি এই বিষয়ে বলা,
মেহমান কতক্ষণ থাকবে
বিষয়বস্তু আছে। যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস করে, আখিরাত উপর বিশ্বাস করে, তো তার জন্য একদিন এক রাত সে মেহমানদারি করলো, এটা সে ফজিলত পেয়ে যাবে। আচ্ছা, তারপরে যদি কোথাও দাওয়াত দিয়ে থাকে সে মেহমানদারি করবে, এটা বলা হয়েছে 3 দিন 3 রাত। আচ্ছা, তারপরে এরপরে যতদিন থাকবে ওই মেহমান সেটা হয়ে যাবে সাদাকা, উত্তম কাজ ভালো কাজ। আর চতুর্থ পয়েন্টটা যে কথাটা বলা হয়েছে যে মেহমানদের ওই পর্যন্ত মেজবানদের বাড়িতে থাকা উচিত না, যতক্ষণ পর্যন্ত থাকলে, যতদিন থাকলে মেজবান এর মধ্যে বিরক্তি চলে আসে, যদি বিরক্ত চলে আসে
এর আগেই
সেটা হয়ে যাবে আল্লাহ তাআলা তার অসন্তুষ্টি কাজের মধ্যে ধাবিত হয়ে
এর আগে চলে যাওয়া।
যেমন অনেকে আসে ঘরের মধ্যে, এই যে আসছে
আর যাওয়ার
বাহানা, সেই বাহানায় কিন্তু থেকে যায়,
মানে জুজ বের করে ফেলবে,
তো
আসছি তো সবকিছু
মেজবানরা বিরক্ত
খালি করে যাব,
বলবে না হয়তো বা এভাবে বলে না যে কবে যাবেন কি আসবে, সে বিষয়টাকে একটা প্রকাশ পায়
বোঝা
উচিত। যে বিষয়টা প্রথমত বিনা দাওয়াতে আমরা কারো বাসায় যাব না, আর যদি যাই তো সেটা একদিন এক রাত, আর যদি দাওয়াত দেয় তাহলে 3 দিন 3 রাত, আর যদি এর বেশি থাকি তারা একান্তই আন্তরিকতার সাথে রাখে তাহলে সেটা হয়ে যাবে সাদেকা, কিন্তু ওই পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত তাদের রাখার আকর্ষণ আছে এর মধ্যে চলে আসা উচিত, এটার মধ্যে নিজের ভাবমূর্তি, ব্যক্তিত্ব এবং সবকিছু।
মনে হবে এখানে একটা জিনিস আমি একটু অ্যাড করবো, আমাদের সমাজের মধ্যে একটা জিনিস খুব লক্ষণীয়, আপনি খেয়াল করবেন হয়তো, যে যখন মেয়েকে বিয়ে দেয়া হয়, তো বিয়ে দিতে তো অনেক খরচ হয়েছে, আর আমাদের সমাজের মধ্যে একটা ই রয়েছে যে বরযাত্রী অনেক হতে হবে ছেলে পক্ষ থেকে, তো আমার 100 না হলে হবে না, আমার 300 না হলে হবে না, আমার এতজন 1,000 নিতে হবে, তো হল রুম ভাড়া, মানে আচ্ছা অনেক
খরচ
একদম অনেক খরচ, একটা বিগ অ্যামাউন্ট খরচ হয়েছে, 5-10 লাখ টাকার মতো খরচ হয়েছে এখনকার বিয়েতে। তো খরচ করলো, এখন মেয়ে, এই মেয়ে পক্ষ, মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিতেই হবে, এখন ছেলে পক্ষ নাছোড় বান্দা, আরো কিছু নিতেও হবে, এগুলো তো আছে, এটা টপিক আলাদা, আমি যে টপিকে যাচ্ছি হচ্ছে যে এতগুলো মেহমানদারি করালেন, আচ্ছা এরপর কিন্তু সিরিয়াল কম হয় না, ছেলের বাড়ি থেকে অমুকে আসবে, তমুকে আসবে, আচ্ছা যে মেয়ে যার বিয়ে হয়েছে তারও মনে করেন এই থাকে, নিজের হাজবেন্ডকে নিয়ে আসছে, তো এই আসছেই, আসার পরে তো নিজের হাজবেন্ডকে শ্বশুরবাড়ি বেড়াতে আসছে, এখন তাকে এও রেসিপি খাওয়াতে হবে, এটাও খাওয়াতে হবে, সেটাও খাওয়াতে হবে, তো এটাও করতে হবে, এখন বাবার ঘরে অথবা এখানে আছে কি না, অথবা বাবা সম্পর্কে, তো বাবার পকেট সম্পর্কে মেয়ের তো অজানা কিছু না,
জি
অথবা ভাই যদি ঘরের মধ্যে থাকে তো তার পকেট সম্পর্কে বোনের অজানা কিছু না, এখন আসার পরে এ ধরনের ডিমান্ড করা এবং এটা খাওয়াতে হবে, ওটা খাওয়াতে হবে, তো এইটা সেটা বিভিন্ন রকমের, তো শীতের পিঠা, তো গরমের পিঠা, তো এই সেই ফল ফ্রুট ইত্যাদি ইত্যাদি, তো যেটাই আপনার ই হয়, অর্থাৎ মেয়ের পক্ষ থেকে এগুলো আবদার থাকে তার বাড়িতে, কিন্তু এই জিনিসগুলো দেখা হয় না, এটা একটা মানে মেয়ের পক্ষ থেকে, ছেলের মানে হাজবেন্ডের পক্ষ থেকে, জামাইয়ের পক্ষ থেকে যদিও এ ধরনের কোনো কিছু না থাকে, কিন্তু মেয়ের একটা নিজেকে বড়
হ্যাঁ
ই করা, না হলে ওখানে কথা, বড় কথা কিভাবে বলবে, অর্থাৎ হাজবেন্ডকে কোনো কথা বলতে গেলে একটা তো কিছু একটা করতে হবে, এ ধরনের একটা সিচুয়েশন আমাদের সমাজে সৃষ্টি হয়ে থাকে। এরপরে আরেকটা জিনিস হচ্ছে জামাইয়ের ক্ষেত্রেও হয়ে যায়, জামাই কিছুদিন পর পরেই এই বন্ধুকে নিয়ে যাবে, সেই বন্ধুকে নিয়ে যাবে, অমুককে নিয়ে যাবে, তমুককে নিয়ে যাবে শ্বশুরবাড়ি, আমার নতুন শ্বশুরবাড়ি, এখন তারও বুঝতে হবে যে আমার শ্বশুর এত টাকা খরচ, এখন শ্বশুর তো না করবে না, আর না করলে এটা তো কেমন একটাই না, এখন সে কিভাবে খাওয়াচ্ছে, কিভাবে মেহমানদারি করাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আপনার জামাইয়ের যিনি রয়েছেন,
বোঝা উচিত,
বর যিনি রয়েছেন তার দেখা উচিত, আবার মেয়েরও দেখা উচিত যে আমি যে মায়ের কাছে বারবার ই করতেছি, বেচারি মা যে রয়েছে সে তো ওই সারাক্ষণ পাক ঘরেই মানে দিন কেটে যায়, তো এই জিনিসগুলো কি বলবেন কিছু দেখুন।
আসলে সবকিছুর মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করা উচিত। মেয়েও চায় যে তার শ্বশুর বাড়ির কাছে যাতে আমার বাড়ির একটা ভাবমূর্তিটা ভালো থাকে,
ভালো থাকে,
সেই হিসেবে সে মাঝে মাঝে নেয়, কিন্তু অতিরিক্ত জিদ করা বা বাবার সামর্থ্যের মধ্যে আছে মাছ খাওয়ানো, এখন তাকে দেশি মুরগি খাওয়াতে হবে, এরকম ডিমান্ড না করা, ঠিক আছে। আর মনে রাখতে হবে যে এই ধরনের ডিমান্ড করে বাবা মাকে কষ্ট দিয়ে স্বামীর ঘরে কিন্তু কখনো সুখ আনা যায়,
আচ্ছা
ঠিক আছে। সুখ আনতে হলে আল্লাহ রাসূলের দিকে অন্তরকে ঝুঁকিয়ে দিতে হবে, এবং স্বামী বলেন, পিতামাতা বলেন, যার যে সামর্থ্য আছে সেটার মধ্যেই
সামর্থ্যটা বুঝতে
কিন্তু,
হবে,
হ্যাঁ, সামর্থ্যটা বুঝে সে অনুযায়ী কিন্তু আমার সবকিছু মেনটেন করার চিন্তা ভাবনা থাকতে হবে। তখনই দেখা যাবে যে আমি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করি তাহলে দুনিয়া সাময়িক নারাজ হবে, কিন্তু একদিন দুনিয়া রাজি হয়ে যাবে, কিন্তু যদি আমি আল্লাহ রাসূলকে নারাজ করে পিতামাতাকে কষ্ট দিলাম, ওদেরকে শ্বশুর শাশুড়ি
এগুলো
কষ্ট
জুলুম
দিলাম,
করলাম।
করলাম, তো দেখা যায় ভাইকে কষ্ট দিলাম, অনেকের বাসায় বাবা থাকে না, ভাই আছে, তো তাদেরকে কষ্ট দিলাম, তো তাদের এই কষ্টের বিনিময়ে সাময়িক মনে হচ্ছে অনেক কিছু আমি সুখ অর্জন করে ফেলেছি, কিন্তু এটা বেশি দিন না, বিদ্যুৎ চমকের মতো থাকবে, কিছুদিন পর দেখা যাবে যে কষ্ট ঠিক কষ্টের মধ্যে চলে আসবে।
মধ্যম পন্থা অবলম্বন
জি
করা উচিত, এখন এখন বড় বোনকে এত কিছু দেওয়া হয়েছে, মেজ বোনকেও দিতে হবে, ছোট জনকেও দিতে হবে, এরপরে আরো যদি থাকে তাদেরকেও দিতে হবে, আমার শ্বশুরবাড়ি থেকে এতজন খেয়েছে তো আমার শ্বশুরবাড়ি থেকে এতজন তো খাওয়াতে হবেই, এরকম কিছু সিস্টেম আমাদের সমাজে আমরা ক্রিয়েট করে ফেলেছি, তো মনে রাখবেন এই ধরনের কাজ আমাদের করা ঠিক না, কারো প্রতি জুলুম করা, কারো প্রতি এক্সট্রা কিছু করা, এটা ঠিক না, যার যতটুকু সামর্থ্য রয়েছে তাকে ততটুকু দেয়া হচ্ছে অথবা এই হচ্ছে, সেখানে আমাদের এতটাই আগ বাড়িয়ে চলে আসা, যেখানে মেয়ের বাবা হোক অথবা ছেলের বাবা হোক, যেখানেই হোক যেখানে আমরা মেহমান হচ্ছি সেই মেজবানের উপর জুলুম যেন না হয়ে যায়, সেই জিনিসটা আমাদের দেখা দরকার। বিদায় দেওয়ার সুন্নত কেরিমা ব্যাপারে
জি, বিদায় দেওয়ার সময় মেহমানদেরকে তাদের জিনিসপত্র থাকে, অনেক কিছু থাকে, তো সবকিছু নিয়ে কিছুটা এগিয়ে দেয়া, যেমন ঘর থেকে, এমন না যে বেডরুমে বসে বসলাম মেহমান বলতেছে চলে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে যান যান, হ্যাঁ তো এটা কোনো সুন্নত তরিকা না। এটা যে মেহমান আসবে তাকে কিছুটা পথ এগিয়ে দেয়, এটা সুন্নতের মোবারক এবং মেহমানের অন্তর খুশির মাধ্যম।
আমিল সুন্নাত এখানে আরেকটা জিনিস কোট করেছেন, তা হচ্ছে যে মেহমানের ধরন বুঝে, মেহমানের ধরন বুঝে অনেক সময় আচরণ করা হয়। কাউকে একটু আগেই দেয়া, কাউকে রাস্তা পর্যন্ত দেয়া, কাউকে গাড়ি পর্যন্ত আগিয়ে দেয়া,
জি জি,
তো এ ধরনের কিছু, যার প্রতি যার বেশি মহব্বত থাকে তার সাথে ততটা এই করা
মহব্বত
হয়।
থাকে এবং প্রয়োজনের ধরনটা দেখে।
ওর ধরনটা দেখে
এখন যদি মেহমান হয় মহিলা, সে নিজে গাড়ি কিভাবে দেখবে, তো ঘরের পুরুষের উচিত যে তাকে একটা গাড়ি করে দেয়,
গাড়ি করে দেবে।
এটাও ভালো হয়, তো পরিস্থিতি বুঝে কাজ করা।
আমরা জানি কবরের প্রশ্ন হবে এবং কবরের মধ্যে প্রশ্ন করা হবে, প্রশ্ন আসছিল আমাদের সঙ্গে কাছে, আমাদের জানা দরকার যে কবরের প্রশ্ন, এটা আগের যে নবীগণ আলাইহিমুসসালাম ছিলেন তাদের উম্মতের মাঝে ছিল কিনা।
না, এটা শুধুমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বিশেষত্ব যে কবরে প্রশ্ন করা হয় এবং যে নবীর কালিমা পড়েছে, যে নবীকে ভালোবেসেছে, সেই নবীকেই নূরানি চেহারা তার কবরে উপহার স্বরূপ দেখানো হয়, দেখে প্রশ্ন করা হয়।
সুবহানাল্লাহ,
তো সন্তান যেমন তার পিতামাতাকে দূর থেকে দেখে চলে আসে আদরে, কোলটাকে নিরাপদ মনে করে, তা সেখানে রাসূল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সালাতু সালাম পড়বে, দুরুদ পড়বে, দেখবে নবী উম্মতি বলে স্বীকৃতি দিবে। তো আল্লাহ তাআলা একটা বিশেষ নিজাম, এটা আমাদের এই নবীর উম্মতের জন্য বিশেষ, পূর্বে এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না, প্রশ্ন উত্তর ইত্যাদি।
জি জি জি, কারো দোষ ত্রুটি বলা শুরু করলো আর কি, সমাজের মধ্যে আছে না যে কারো দোষ বলছে কারো কাছে, এখন যার দোষ বলছে সে শুনে ফেলছে আর কি, এখন যিনি শুনছেন তার কিরূপ আচরণ করা উচিত যিনি বলছেন তার উপরে।
প্রথমত আমি বর্ণনা করলাম একজনের, সেটা কোন নিয়তে এটা দেখতে হবে, তারপর দেখা গেল তার দোষটা যে বর্ণনা করলাম প্রকৃতি তার কাছে আছে, তো সর্বাবস্থায় আমাদের বেঁচে থাকা উচিত। আচ্ছা, এখন কি হলো, এখন যার দোষ বর্ণনা করলাম সে জেনে ফেললো, এবং সে যে জেনে গেছে এটা আমি জানি, এখন আমার করণীয় হলো তার কাছে মাপ চাওয়া, তার কাছে মাপ চাইতে হবে, তাকে রাজি করতে হবে, আর তওবা সর্বাবস্থায় তাকে করে নিতে হবে তওবা। কিন্তু যে একজনের দোষ বর্ণনা করলাম, এখন সে জানেনি, তার কাছে এই জিনিসটা জানা নাই যে আমি দোষ বর্ণনা করেছি, তাহলে আমি নিজে নিজে তওবা করে নেব। এখানে কিছু মতভেদ আছে যে কোনো ওলামা ইকরাম বলেছেন যে তার থেকে মাপ চেয়ে নেব, কিন্তু গ্রহণযোগ্য মতামত এটা, যদি কোনো ব্যক্তি জেনে যায় যে আমার দোষ অমুকে বর্ণনা করেছে আর এটা আমি জেনে যেতে পারি, তখন আমাকে দায়িত্ব হবে, বা যে দোষ বর্ণনা করেছে তার দায়িত্ব হবে ওই ব্যক্তির কাছে গিয়ে মাপ চাও,
মাপ চাও
যে আপনার দোষ আমি বর্ণনা করেছিলাম, আপনি জেনেছেন, কষ্ট পেয়েছেন, মাফ করে দেন, ভবিষ্যতে আর করবো না।
এটা কিভাবে
আল্লাহ পাকের দরবারে তো সর্বাবস্থায় তাকে তওবা করতে,
এটা কিভাবে সম্ভব? আপনার দোষ আমি অন্যের কাছে বলছি, এখন আমি আপনার কাছে
এটা হয়, এটা
লজ্জিত হওয়া না,
যার কাছে বর্ণনা করেছি তার মাধ্যমে জেনে যায়, আর সাময়িক লজ্জা, এটা ক্ষণস্থায়ী জীবনের লজ্জা, কিন্তু অনন্তকালের জীবনের লজ্জা থেকে এটা স্বল্প সময়ের লজ্জাটা এটা গ্রহণ করে নেওয়া উচিত, এর মধ্যে করলাম
না, আমার
এটা তো পরীক্ষা ক্ষেত্রে,
আমি তো মিথ্যা কথা কোনো কিছু বলিনি, সত্য কথাই বলছি না?
হ্যাঁ, যদি সত্য বলে দোষ সেটাই গীবত হয়ে থাকে, আর যদি তার মধ্যে সেই দোষটা না থাকে তাহলে সেটা তো মিথ্যা অপবাদ হয়ে যাবে, এটাকে বলা হয় বহুতান, এটা আরো ওই গীবত থেকে অপবাদ দেয়া থেকে আরো বেশি গুণা। অতএব সর্বাবস্থায় যদি কোনো মুসলমানের কল্যাণ কামনার জন্য এমন কোন ব্যক্তিকে বলে যে যাকে বলে সে সংশোধন করে দেবে, তার কল্যাণ করবে, তখন এটা ইসলাম কিছুটা অনুমতি দেয়। বাকি যে বিষয়টা আছে, আমরা ম্যাক্সিমামে উপকার অপকার যা কিছু ভালো নিয়তে তো আসি, কিন্তু পরবর্তীতে গুণা করে আমরা আমল নামা বুঝাই।
আচ্ছা, দোষ ত্রুটি বর্ণনা করার মধ্যে কি রয়েছে, এটা মানে কেন করব, গোপন করার কোনো ফজিলত
দোষ ত্রুটি গোপন করার ফজিলত তো অনেক আছে। যদি আমরা মুসলমানের দোষ ত্রুটি গোপন করি, আল্লাহ আমাদের দোষ ত্রুটি গোপন করবেন
সুবহানাল্লাহ
এবং তার জন্য মাগফিরাতের সুসংবাদ আছে।
সুবহানাল্লাহ। সমাজ আমাদের মধ্যে এমন একটা হয়ে গেছে যে আমাদের বৈঠকগুলো, আমাদের ঘরের গুলো, স্বামী স্ত্রীর কথোপকথনগুলো, মা বাবার কথোপকথন, ভাই বোনের কথোপকথনগুলো, সমাজের চায়ের আড্ডা, দোকানগুলো, এমনকি আল্লাহ মাফ করুক, আমাদের দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা মসজিদ, তাও খালি নেই এই মানুষের দোষ ত্রুটির প্রচার প্রসার করার ব্যাপারে। আমরা আজকে এটাকে গুনা আমরা মনে করছি না, তো এ ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। আল্লাহ না করুক আপনি যে গুনাহের কথা বলে দিচ্ছেন সেই গুনাহ যদি আপনার থেকে সংঘটিত হয়ে যায়, তখন আপনার মধ্যে কিরূপ একটা কাজ করবে। সেজন্য আমাদের উচিত মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখা। আল্লাহ পাকের সত্তারিয়াতের চাদর দ্বারা মুসলমানের দোষ ত্রুটি, তার বান্দার দোষ ত্রুটি গোপন রেখেছেন, আর আপনি আমি এগুলো যদি সিসি ক্যামেরা বসিয়ে মানুষের কাছে প্রচার প্রসার করে দিই, সাময়িকভাবে তো আপনি তাকে লাঞ্ছিত করলেন, সাময়িকভাবে আপনি তাকে বঞ্চিত করলেন, সাময়িকভাবে আপনি একটু মজা নিলেন, সাময়িকভাবে আপনি হয়তো মানুষের কাছে অনেক হিরো সাজলেন, কিন্তু পক্ষান্তরে আপনি আল্লাহ পাকের দরবার থেকে আপনি মেহরুম হয়ে গেলেন। সেজন্য আমাদের এই ধরনের কাজ করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। দর্শক কিছু কল রয়েছে, আমরা কলসের দিকে যাচ্ছি। জি, কল চালিয়ে দিন।
আমি জাহিদুল ইসলাম। খুব ভালো অনুষ্ঠান আপনাদের, ভালো লাগছে আল্লাহ আল্লাহ রসুলের কথা, এইগুলো অনুষ্ঠান আমাকে খুবই ভালো লাগে, অসংখ্য ভালো লাগে।
মাশাআল্লাহ, দেখতে থাকুন, নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। নেক্সট কল।
আমি মোহাম্মদ দুলাল হাসান, সাতক্ষীরা জেলা আশাশুনি বটদল থেকে বলছিলাম। মাদানী চ্যানেল শুরু থেকে আমি নিয়মিত ভাবে দেখি এবং বন্ধুদেরকে আমন্ত্রণ জানাই দেখার জন্য, আমার কাছে তারা দেখতে আসে এবং এখন বসে দেখতেছি।
মাশাআল্লাহ, দেখছেন, খুশি লাগছে আপনারা মাদানী দেখছেন, যারাই দেখতে পাচ্ছেন আল্লাহ পাক, যারা দেখছেন পরবর্তীতে দেখবেন, এখন যারা সঙ্গ দিচ্ছেন, আল্লাহ পাক আমাদের সকলকে বেহিসাব মাগফিরাত দান করুন, ঈমান ও আফিয়াত নসিব করুন, মিঠা মদিনা জিয়ারত নসিব করুন, দুনিয়া আখেরাত আমাদের জন্য উত্তম হোক, ঈমান ইজ্জত আবরু হিফাজত হোক। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুফতি হওয়ার জন্য হাফিজ হওয়া দরকার আছে কিনা, শর্ত আছে কিনা, যে যিনি হাফিজ হবেন তিনি মুফতি হবেন?
হওয়ার জন্য অনেক আয়াতে কারিমা, হুকুমা হাকামের আয়াতে কারিমা মুখস্থ করতে হয়। যদি কোনো হাফিজ থাকে তার জন্য মুফতি হওয়াটা সহজ, কিন্তু নর্মালি মুফতি হওয়ার জন্য, ওলি হওয়ার জন্য, পীর হওয়ার জন্য কোনো ক্ষেত্রে হাফিজ হওয়া শর্ত। যদি হাফিজ না হয়, গায়ে হাফিজ হয়, সে তার মোতালা ইত্যাদি সব কিছু মিলিয়ে অভিজ্ঞ কোনো মুফতির কাছে পড়াশোনা করে বা তাদের সাথে পড়ে, তাহলে মুক্তি হওয়া সম্ভব।
সাগরিদ যারা হবেন, সাগরিদ বলতে আমরা বোঝাই যারা ছাত্র হয়ে থাকে,
শিষ্য বলেন,
শিষ্য বলেন, তো এদের সংশোধন করার পদ্ধতি কি রয়েছে? আমাদের সমাজের মধ্যে কিন্তু এর অভিনব কিছু কায়দা রয়েছে, কেউ সবার সামনে ঝাড়ি দিয়ে, কেউ আবার বকা দিয়ে, কেউ আবার মার দিয়ে, মানে বিভিন্ন রকমের বিভিন্ন সময় দেখা যায় সাগরিদদেরকে সংশোধনের মানে করানো হচ্ছে, পদ্ধতি কি?
এই জিনিসটা অনেক ব্যাপক, এটা কারো একটা ফর্মুলা আপনি শিখে নিয়ে অ্যাপ্লাই করবেন, এটা ফলপ্রসূ হবে না।
আচ্ছা,
এটা
স্থান কাল পাত্র বেঁধে
যে শাসন করবে, যে বুঝাবে, তার বয়সটা দেখতে হবে। এখন তার বয়স অল্প, সে একজন বুজুর্গ উস্তাদের ফর্মুলা যদি নিজে এটার মধ্যে আমল করে সেটাও হবে না। কোনো বুজুর্গ শিক্ষক এমন আছেন যে শুধু তাকালো ছাত্রের দিকে, সে বুঝে গেল যে আমাকে কি জন্য তাকিয়ে, আর আমি যদি তাকিয়ে থাকি তাহলে এটা কোনো ভ্যালু হবে না। তো প্রত্যেকটা জিনিসের মধ্যে কৌশল, হিকমত এগুলো খুঁজে বের করতে হবে, আর সে অনুযায়ী যেটা সামনে, সবার সামনে বলা উচিত সবার সামনে বলা, নাম ধরার প্রয়োজন নেই, সবাইকে বোঝানো হলো,
ইজতিমাইভাবে বোঝালো,
ওই ছেলের ধারণ ক্ষমতা এমন, শক্তি এমন যে সবাইকে বোঝালে সেটা বুঝে নেবে যে আমার এই অপরাধ। তো এইভাবে খেয়াল করা, কিন্তু মনে রাখতে হবে যে আমি বুঝানো থেকে যদি তাকে বেইজ্জতি করে দেই সেটা অনেক মারাত্মক। মুসলমানের ইজ্জত আব্রু এগুলো হেফাজত আমার দায়িত্ব।
এখানে ওস্তাদ সাকবিত, এখানে আবার আপনার কোথায় বেইজ্জতি কোথায়?
কিতাবের মধ্যে আছে যে সন্তানের প্রতি পিতামাতাও জুলুম করে,
আচ্ছা আল্লাহ,
ছাত্রের উপরে শিক্ষকও জুলুম করে।
ও হো হো,
তো জুলুম এটা যে করে এটা কোনো ব্যক্তির জন্য খাস নয় যে তার থেকে হবেই না।
আচ্ছা,
তো যে কেউ মজলুম হতে পারে, যে কেউ জালিম হতে পারে। তো এই জন্য যে বিষয়টা যে শিক্ষক তাকে আঘাত করলো শরীয়ত সম্মত করে, রাগের বশবর্তী এমন আঘাত করে যে শরীয়তের সীমানা অতিক্রম করে চলে গেল, তখন সে জালিম হয়।
আছে তো আপনার যেমন ইসলামের মধ্যে আপনার চেহারার উপর মারা তো এটা বৈধ না,
আর চেহারার মধ্যে নামালে তো শান্তি পায় না শিক্ষক,
ঠাস করে ধাম করে
লাগিয়ে দিল, পিতামাতা অনেকে মেরে ফেলে। আমার বলার উদ্দেশ্য হলো যে শাস্তি দেওয়ার জন্য কৌশল না খোঁজা, এই কাজটা কেন করবো আমি? আমি এমন করি যে আমি শাস্তি বিহীন কিভাবে বাখ্যাপদে ভালোবাসা তাকে কিভাবে সংশোধন করা যায়। আর আমি পরে শেষে যেটা বলছে যে সব সময় গোপনের সংশোধন, মহাব্বত, ভালোবাসা, বিনয় এটা দিয়ে যে সংশোধন হয়, এই বিপরীত দিয়ে কখনো এই সংশোধনটা
হয় না। আপনি যারা দোষ গোপন রেখে যদি তাকে সংশোধন করতে চান এবং তাকে যদি ভালোবাসা মোহাব্বত দেন, তাহলে হয়তো এই কাজটা সে আর কখনো করবে না, এটা সে শুধরে যাবে। কিন্তু আপনি সবার সামনে তাকে ইজ্জত হানি করে, জিল্লতি করে তাকে, তোমাকে বারবার বোঝাতে হবে নাকি? এতবার বোঝানো কেন লাগে?
আপনার ইজ্জত সম্মানের কারণে সে হয়তো বলবে না, তার অন্তরে ঠিক সে কষ্ট পেয়েছে,
কষ্ট পেয়েছে,
সে সংশোধন নিজেকে করার পরিবর্তে সে আরো নিজেকে অন্য রাস্তায় নিয়ে যাবে।
অনেক দেখবেন আপনি, দেখবেন আমি শুনলাম, বিশেষ করে পরামর্শ দেন, যেমন ফর এক্সাম্পল আমাদের এখন তো ইলমি দিন শিক্ষা গ্রহণ করার যে রেশিও এটা কিন্তু আপনার কমে যাচ্ছে,
অনেক কমে গেছে,
ঠিক না? কিছুদিন পূর্বে দেখলাম যে হিফজখানাগুলোতে হাফিজ সাহেব খুঁজে পাওয়া যাচ্ছে না। এভাবে করে ইলমি দিনের প্রতি যে একটা আপনার সেটা পাওয়া যাচ্ছে না। আর আমাদের এখানে দেখা যায় যে এই ইলমি দিন শিক্ষার পাশাপাশি ভিতরে এমন কিছু লোভ লালসা চলে আসে দুনিয়া অর্জনের জন্য, সেখানে মূলত যে মা বাবার যে একটা চাহাত থাকে, মা বাবার যে একটা চাহিদা থাকে, মা বাবার যে ইচ্ছে শক্তি, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই নিয়ত করেছিল আমি তাকে আলিমে দিন বানাবো, আমি তাকে কোরআনে হাফিজ বানাবো, তো সেই মা বাবার যে আপনার ইখলাসের সাথে নিয়ত করা, সেই নিয়ত ভেস্তে চলে যায়। তো
আমি একটা ছাত্রের সাথে কথা বললাম যে আপনি কি হবেন, কারণ কোরআনে হাফিজ হবেন, আমরা আপনার গ্রামের মধ্যে কি কোরআনে হাফিজ আছে? কয়জন? দুজন। কি করে? একজন কোরআনে হাফেজ হয়ে এখন উল্টা পাল্টা কাজ করে নেশা ইত্যাদির মধ্যে মজবুত হয়ে গেছে, আরেকজন গান বাজে ইত্যাদি। এটা আপনি কি ভাবে ঠিক থাকতে পারবেন? ঠিক আছে, আপনি ঠিক মতো পড়াশোনা করবেন, পিতামাতার দোয়া নিবেন, এই গ্রামে বেশি সময় কাটাবেন না, প্রতিষ্ঠানে কাটাবেন, আর দ্বিতীয়ত আপনি হাফেজ দোয়া করে হয়ে যান, আলিম হয়ে যাবেন, আপনার প্রতিষ্ঠানে চাকরি করা শুরু করে দিন। তো এই যে মানুষ যে এত বড় নেয়ামত অর্জন করে সোশ্যাল মিডিয়া, মোবাইল ইত্যাদি চক্করে পড়ে মানুষ এখন বিভিন্ন খারাপ দিকে ধাবিত হচ্ছে।
জি, এখানে আরো প্লাস করে দিই
যে
আপনার কথার সাথে, এখানে আপনার ওস্তাদের অনেক ভূমিকা রয়েছে। ওস্তাদের সাগরিদ না, সে যে কোনো ওস্তাদের তো সাগরিদ তিনি, ওস্তাদের ভূমিকা রয়েছে। শুধু আপনি শিক্ষা গ্রহণ করিয়ে আপনি তাকে ছেড়ে দিলেন, তার খোঁজ নিলেন না, এরকমটা না। আমাদের বুজুর্গানে কিরামদের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যায় যে তারা এক একটা ছাত্রের পিছনে যেরকম শ্রম দিয়েছেন, সেভাবে তার মেধা শক্তি খাটিয়েছেন এবং তাদের খোঁজ খবর রাখতেন,
মৃত্যু শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা খোঁজ খবর নিয়েছেন কে কোথায় আছে।
ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ দরবারে এমনও ব্যক্তি আসতেন যারা তার টাকা পয়সা দিয়ে তাদেরকে এমনকি অজিফাও দিতেন সংসার চালানোর জন্য। অনেক অনেকের ব্যাপারে এরকম রয়েছে, অনেক মুহাদ্দিসিনে কেরামের ব্যাপারে রয়েছে যে হাদিসে পাক শিখতে এসেছে, তার ইলমি দিনের প্রতি এত মহাব্বত দেখতে পেরেছেন, তার সংসার চালানোর মতো অ্যাবিলিটি নেই, সংসারের মধ্যে টাকাও পাঠিয়ে দিয়েছে। আল্লাহ আকবার। তো সাগরিদদের প্রতি, আমরা সাগরিদ বলতে শিষ্য বলেন, সাগরিদ বলেন, এবং আমাদের যারা যাদেরকে আমরা শিক্ষা দেই তাদের প্রতি আমাদের খেয়াল রাখা উচিত, এবং যাদেরকে শিখাবো শিক্ষকেরও এমন হওয়া উচিত যেন আমার আখলাক, চরিত্র, আমার উঠা বসা সবকিছু দেখে যেন ছাত্র শিখতে পারে, সেটা আমাদের ই করা। এবং সংশোধনের ক্ষেত্রে যেটা বললেন যে স্থান কাল পাত্র বেঁধে আমাদের সংশোধন করতে হবে, আমলি সুন্নাহ বলেছেন গোপনে সংশোধন করাটাই উত্তম। গোপনে সংশোধন করলে তার আপনার প্রতি তার একটা মহাব্বত, ভালোবাসা থাকবে। আর যদি আপনি সবার সামনে তাকে জিল্লতি দেন, অনেকে আছে ক্লাসের মধ্যেই অনেক ওস্তাদ সাহেব রয়েছেন ছাত্রকে দাঁড়িয়ে কান ধরিয়ে দিল, অথবা সবার সামনে দুই কথা বলে দিল, বেচারা দিলে কষ্ট পেল। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এমনিতে ইলমি দিন থেকে মানুষ দূরে, এবং যারা আসে বিশেষ করে সাগরিদ তাদেরকেই বলে যারা ইলমি দিনের সাথে রিলেটেড, তো এমনিতেই ইলমি দিন থেকে আমরা অনেক দূরে, মানুষ আসে না মাদ্রাসা এখন, পড়াতে চায় না, ইলমি দিন শিখাতে চাচ্ছে না। আর এই ওস্তাদের কারণে যদি একটা ছাত্র চলে যায় তার প্রতি নারাজ হয়ে, অথবা এই শিক্ষা ব্যবস্থার প্রতি, ম্যানেজমেন্টের প্রতি, তখন এর যে দায় ভার সেটা কে নেবে? আমির সুনক বলেন যে কেউ যদি দাওয়াত ইসলামে চলে আসে তো তাকে বের করার কোনো অপশন নাই, বের হওয়ার কোনো অপশন রাখেন নাই, তাকে মুহাব্বত দেয়া, ভালোবাসা দেয়া, তাকে বুঝানো, ভুল করলে আবার বুঝানো, এগুলো আমাদের। এবং মাদ্রাসাতুল মদিনাগুলো আমাদের যে রয়েছে, এখানে তো হাফিজদের জন্য, যারা কোরআনে হাফিজ শিক্ষক রয়েছেন, তাদের জন্য লাঠি নেওয়া পর্যন্ত মানে কঠোরভাবে নিষেধাজ্ঞা রয়েছে আমাদের মারকাজিভাবে। তো এই জন্য যে মোহাম্মদ ভালোবাসা দিয়ে তাদেরকে শিক্ষা গ্রহণ করাতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, এদের প্রতি আমাদের সাগরিদদের প্রতি আমাদের ভালো ই করার তৌফিক দান করুন, এবং সংশোধন যদি করতেই হয় তাহলে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে আমরা সংশোধনের চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুজুর্গানে কিরাম, কিন্তু আরেকটা দিন সংশোধনের কথা যেহেতু চলেই আসছে, সংশোধন করতেন, তাকে বুঝাতেন এবং দোয়াও করতেন। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা, এনার যে চোরের যে চুরি করতে আসলো তার ঘরের মধ্যে, তাকে বুঝিয়ে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিলেন, এখানে অন্য রুমে বসে তিনি দোয়া করছেন তার জন্য, আল্লাহ তার দিল পরিবর্তন করে দাও, সে আসে আমার কাছে, আমার দিকে দেওয়ার মতো কিছু নেই, তুমি তাকে দিয়ে দাও, তার ঝুলিকে ভরে দাও। আল্লাহ পাক কেমন কবুল করেছেন চিন্তা করে দেখুন, তার দিলকে তাকে মকবুল বান্দা হিসেবে কবুল করলেন। এখানে একটা জিনিস আমরা পয়েন্ট নোট করতে পারি যে আপনি তার সংশোধন করছেন, তাকে বুঝাচ্ছেন, পাশাপাশি আল্লাহ পাকের দরবারে দোয়াও করুন, ফরিয়াদ করুন, আপনি তার জন্য সালাতুল হাজতের নামাজ পড়ুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন, তার জন্য দোয়া করুন যে আপনি আল্লাহ তাকে হিদায়াত করে দেন, নেককার বানিয়ে দেন, পরহেজগার বানিয়ে দেন। এগুলো কি আমাদের বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক, আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। একটা প্রশ্ন একেবারে মাদানী মুদাকারার গত মাদানী শুরুতে করা হয়েছে, এটা আমাদের সমাজে তো একটা মনে করেন এমন কোনো ঘর নাই মনে হয় এই ধরনের সমস্যা নাই, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলে এটা কিভাবে মিটানো উচিত, এবং পাশাপাশি আপনার দেখা যায় যে ঘরের মধ্যে স্ত্রীর পক্ষ থেকেও তাকেও লিড দেওয়ার মতো কিছু লোক থাকে, এবং হাজব্যান্ডকেও লিড দেওয়ার মতো কিছু মানুষ থাকে যাদের কথা তারা খুব সুন্দরভাবে শুনে। এবং এখন এখানে প্রশ্ন হচ্ছে, আমার কাছে প্রশ্ন করা হয়েছিল যে কার কথার উপর সে আপনার ই রাখবে, ভরসা রাখবে?
এই বিষয়টা তো অনেক ব্যাপক টপিক, তো আমাদের উচিত যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকাকে অবলম্বন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকজন আম্মা জানদেরকে নিয়ে কিন্তু সংসার করেছে, এবং তার পবিত্র জীবনই আমাদের সামনে আছে,
জি
আমরা অধ্যয়ন করে সেখান থেকে মাদারে ফলি আমাদের সংসারটাকে সাজাতে পারি। আর মনে রাখতে হবে, আমি তাই বলেন, যখনই ঝগড়া হতে পারে সাংসারিক জীবনে, মনোমালিন্য হতে পারে, তো আমাদের কোনো এক পক্ষকে চুপ করে থাকা, যখনই আমরা কোনো একজন চুপ হয়ে যাব, কথা বলা ছেড়ে দেব, তাহলে দেখা যায় এক হাতে কিন্তু তালি বাজে, তো দেখা যায় কোনো না কোনো পক্ষ চুপ হয়ে যাবে। আর এখানে দুইটা বিষয় আছে যে দর্শক, যে যদি আমি আসলে হকের উপর থাকি, তো হকের উপর থাকলে এর অনেক ফজিলত আছে। যে হকের উপর থাকা অবস্থায় চুপ থাকে তার অনেক ফজিলত আছে, সেই ফজিলতের কথা চিন্তা করে আল্লাহ রাসুলের কাছে সে প্রিয় পাত্র হয়। আপনি চুপ হয়ে যান বা স্বেচ্ছায় নিজে বলেন যে ঠিক আছে আমারই অপরাধ, স্বীকার করতে সমস্যা কি? মান সম্মান কখনো কমে যাবে না, বরং তার ইজ্জত সমান বেড়ে যাবে। কখনো না কখনো ওই আরেক ব্যক্তির অনুশোচনা সৃষ্টি হয়ে যায় যে আসলে দুষ্টতা আমারই ছিল, এখন আমার দাপটের কারণে বা আমার হার মানার মনসিকতা না থাকার কারণে আমি বলেই যাচ্ছি। তো এইভাবে দেখা যায় যে সংসার টিকানোর জন্য বা ব্যক্তি জীবন হোক যে কোনো জায়গার মধ্যে হোক, এক পক্ষ যদি চুপচাপ হয়ে যায় তাহলে দেখা যায় অটোমেটিক এই জিনিসটাকে কন্ট্রোল করা যায়, আর এটা একদিনের কোনো সাধনায় হয়ে যাবে না। এটা সংসার জীবন, ব্যক্তি জীবন, চাকরি, ব্যবসা বাণিজ্য সব জায়গার মধ্যে এটা প্রতিনিয়ত অভিজ্ঞতা অর্জন করতে হবে, প্রতিনিয়ত এই ধৈর্যের পরীক্ষার মধ্যে কামিয়াব হতে হবে।
আসলে মূলত আপনার দেখা যায় যে অধৈর্য হওয়াটা এবং অধৈর্য হয়ে একে অপরকে কিছু বলে দেয়া এবং রাগান্বিত হওয়া, এগুলো কিন্তু আমাদের মাঝে রয়েছে। তো এখন বিশেষ করে যখন ঝগড়া বেঁধেই যায়, আপনি যেটা বলেছেন এরকমটা করা উচিত, কিন্তু দেখা যায় কি হয় জানেন, এমন হয় দেখা যায় যে স্বামী বলছে তো স্ত্রী এখন দুই কথা বেশি বলতে হবে, স্ত্রী বলছে তো হাজবেন্ডকে দু কথা বেশি বলতে হবে, মানে উপরে থাকতে হবে আমাকে, মানে জিততে হবে।
এটা একটা আরেকটা বিষয় বলবো যে
আরেকটা জিনিস হয়ে থাকে যে আপনার দেখা যায় যে স্ত্রী তার কিছু যে ভরসার মানুষ থাকে তাদের কথা মতো মানে এখানে ই করার
দল পাকানো হয়,
স্বামী আবার এখানে কিছু একটা ই করে দেয়,
একাধিক পক্ষ থাকে। কিন্তু আরেকটা কথা যে মূল একটা পয়েন্ট, যে অনেক সময় দেখা যায় যে এক গ্রুপের কথা শুনে আরেক পক্ষকে খারাপ মনে করা, স্বামী সারাদিন পরে বাসায় আসে, তার অন্যান্য যারা সদস্য আছে তারা তার স্ত্রীর বিষয়ে তাকে কিছু না কিছু বলে, এবং স্বামীও যাচাই বাছাই না করে স্ত্রীকে খারাপ জানা শুরু করে। তো এই ক্ষেত্রে অনেক ঘর সংসার নষ্ট হয়ে যায়। এই জন্য যে বিষয়টা করণীয় সেটা হলো যে যদি আমরা দেখি যে প্রতিনিয়ত স্ত্রীর কাছে স্বামীর বিরুদ্ধে বা স্বামীর কাছে স্ত্রীর বিরুদ্ধে বলা হয়, তো কখনো না কখনো কি করা যে সেই কথাগুলোকে অ্যাভয়েড করে দুজনকে একসাথে বসা, বসে যে এই কথাগুলো ডিসকাস করা, মানে কোনো না কোনো উসিলা দিয়ে সংসারটাকে কিভাবে টিকানো যায়, কিভাবে সুসম্পর্ক গড়ে রাখা যায়, এই চিন্তাই করা। এমন নয় যে বাস কিভাবে ভেঙে দেয়া যায়। তো সর্বদা এই চিন্তা করলে ইনশাআল্লাহ সেখানে আল্লাহ তাআলা রহমত হয় আর নবীর সুন্নাত তরিকে আমল করা হয়।
আমরা কেউ সম্পর্ক ছিন্ন করতে আসিনি দুনিয়াতে, সম্পর্ককে রক্ষা করার জন্য আসছি, যতটুকু সম্ভব স্যাক্রিফাইস করে সম্পর্ককে অটুট রাখা আমাদের জন্য উচিত। এমনটা নয় যে আপনি হিম্মত হেরে ফেলবেন, হিম্মত না হেরে সম্পর্ককে নিজে একটু ছোট হয়ে হলেও অটুট কিভাবে রাখা যায় সেই দিকটা দেখা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণীর যে টাইম রয়েছে একটা লিমিট থাকে আমাদের, তো শেষ হয়ে গেছে। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন আগামী সপ্তাহে আমরা একই দিনে একই সময় আবারও আপনাদের মধ্যে উপস্থিত হব অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে। ততক্ষণ সাথেই থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
অলির শোভা দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়।